السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب ما جاء أن الغلو في قبور الصالحين يسيرها أوثانا تعبد من دون الله মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে সালেহীন বা সৎ লোকদের সৎ ব্যক্তিদের কবর সম্পর্কে বাড়াবাড়ি হচ্ছে এমন একটি কাজ যা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বা পূজায় পরিণত হয়। সৎ লোকদের ক্ষেত্রে বাড়াবাড়ির কাজটি আল্লাহ ছাড়া অন্যের এবাদতে পরিণত হয়। ইউসাইয়িরুহা আওসানান, আওসান বলেছেন লেখক, আওসান ওয়াসনের ওয়াসন সাদি, ওয়াসনের বহুবচন বা জামা। আর একটি কালিমা আছে, শব্দ আছে, তা হচ্ছে আসনামান, আসনাম, যা হচ্ছে সানামের জামা বা বহুবচন। সানাম আর ওয়াসান, সানামের সানাম সদ দিয়ে, সদ নুন মিম সানাম, সানাম এর জমা হচ্ছে আসনাম। কোরআনে কারিমে কয়েক জায়গায় আসনাম শব্দটি উল্লেখ হয়েছে। আসনাম মানে হচ্ছে পুতুল, প্রতিমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অজনবনি হে আল্লাহ আমাকে বাঁচাও, ওয়াবানি আমার সন্তান সন্ততিদেরকে বাঁচাও, আন্না আবদাল আসনাম, পুতুল প্রতিমার পূজা থেকে, যেন আমার সন্তান সন্ততিরা মুশরিক না হয়, পৌত্তলিক না হয়ে যায়। আন্না আবদাল আসনাম, তাহলে সানামের জামা আসনাম। কোরআনে কারিমে আরো এই সানাম আসনামের কথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে ওয়াসান, জামা হচ্ছে আওসান। এই শব্দটি কোরআনে কারিমে এসেছে, ফাজতানিবু রিজসা মিনাল আওসান, ফাজতানিবু রিজসা মিনাল আওসান, ওয়াজতানিবু কাউলাজ্জুর। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, তোমরা বেঁচে থাকো, সতর্ক থাকো আর রিজসা মিনাল আওসান, ওয়াসানের অপবিত্রতা থেকে, ওয়াসানের অপবিত্রতা থেকে। ওয়াসান, ওয়াসান শব্দটি আসনাম চাইতে একটু ব্যাপক, আম। ওয়াসান পুতুল প্রতিমাকেও বলা হয়। আর পুতুল প্রতিমার প্রতিমূর্তির আকারে পূজা না হয়ে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর পূজা হয় তাকেও ওয়াসান বলা হয়। এ হচ্ছে পার্থক্য। তাহলে প্রথম এই কথাটি আপনি বুঝেন ভালো করে যে সানাম এবং ওয়াসান পার্থক্য কি। সানাম বলে পুতুল বা প্রতিমা, পুতুল প্রতিমা মূর্তির আকারে, যেটি মূর্তির আকারে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় একে বলে সানাম। তাহলে হিন্দুদের যে পুতুলগুলির পূজা হয়, প্রতিমার পূজা হয়, একে বলে সানাম, ইবাদতুস সানাম বা ইবাদতুল আসনাম, আসনামের পূজা করে তারা। মক্কার মুশরিকেরা যে পূজা করত সেই পূজা ছিল, অধিকাংশই ছিল প্রতিমা পুতুলের পূজা, কিন্তু প্রতিমা পুতুল ছাড়াও তারা মাজারের পূজা করত, মানে কবরের আকারে পূজা করত, পাথরের পূজা করত, মূর্তির আকারে নেই, শুধু পাথর, পাথরের পূজা করত। তাহলে পাথর মূর্তির আকারে নেই, অথবা কবর মাজার কারো কবর আছে এর পূজা হচ্ছে, এটি সানাম নয় কিন্তু এটি ওয়াসান। আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় যেটি মূর্তির আকারে নয়, পুতুলের আকারে নয়, তাহলে তাকে কি বলা হয়? ওয়াসান, বা তার জামা হচ্ছে আওসান। তো কোরআনে কারিমে এই দুই রকমেরই পূজাকে গায়রুল্লাহর পূজা, মানে আল্লাহ ছাড়া অন্যের পূজা বলা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যেরই পূজা, গাছের পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা, নদীর পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা, পাহাড়ের পূজা পর্বতের পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা, হ্যাঁ পাথরের পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা। যেমন আমাদের দেশে কদমের রসুল বলে পূজা হচ্ছে, কদমের রসুল পূজা হয় না? আছে কদমের রসুল কোথাও বাংলাদেশে? কদমের রসুল আর ওই কদমের রসুলের যে পায়ের যে নিশানাটি আছে সেখানে সিজদা করা হচ্ছে, তাকে সামনে করে সিজদা করা হচ্ছে, বরকত হাসিল করা হচ্ছে, তাতে হাত হাত ফিরিয়ে তারপর ছেলে মেয়েদের মুখমণ্ডলের চেহারাতে শরীরে হাত ফিরানো হচ্ছে যে বরকত হাসিল করলাম এই পাথর থেকে, কদমের রসুল থেকে ইত্যাদি। তো এগুলি হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা, পাথরের পূজা, ওয়াসানের পূজা। তো উভয় প্রকারের পূজায় হচ্ছে বড় শিরক, বড় শিরক। সানামটা হচ্ছে খাস, আরবি ভাষায় খাস বলে মানে বিশেষ, আর আম বলে যাতে ব্যাপকতা রয়েছে। আওসান বা ওয়াসান হচ্ছে আম, পুতুল প্রতিমার পূজাকেও সামিল, আর আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হয়, এমনকি দেখা যাচ্ছে না এমন কিছুর পূজা করছে কিন্তু আল্লাহ ছাড়া, যেমন জিনের পূজা, জিনের পূজা করছে, অনেকে জিনের পূজা করে, নদীতে পুকুরে পানিতে বিশেষ বিশেষ জিনিস দুধ চিনি দিয়ে আসতে বলে, কেউ অসুস্থ হলে কবিরাজ ওঝা কি বলে দুধ চিনি দিয়ে আসো, বা এই করো সেই করো, বা খাসি মুরগ জবাই করো গিয়ে বা পুকুরে বা নদীতে অমুক তমুক বা অমুক জায়গায় মুরগা সাদা মুরগা কালো কালো খাসি এগুলি জবাই করো। কার জন্য? জিনের জন্য। জিন ধরেছিল কাউকে, জিনকে তাড়াবে তো জিনকে সন্তুষ্ট করার জন্য কালো খাসি বা সাদা সাদা মুরগ অমুক তমুক। তো এগুলি হচ্ছে ওয়াসানের পূজা, আল্লাহ চালনের পূজা। কোরআনের ভাষায় ওয়াসান বলা হয়েছে, আর প্রতিমার আকারে যদি পূজা হয় তাকে সানাম বলা হয়েছে। মক্কার মুশরিকদের মধ্যে উভয় প্রকারের পূজা ছিল, সেই জন্য কোরআনে ওয়াসানের কথা বলা হয়েছে আর সানামের কথাও বলা হয়েছে। মুসলিম জাতি যদিও সানামের পূজা করে না, এক শ্রেণ মুসলিমরা বরেলভীরা রেজভীরা, এদের ইমাম হচ্ছে ভারতে বরেলি একটি শহর আছে ভারতে, ওই শহরে তাদের কুফরের ইমাম জন্ম নিয়েছিল, শির কবর পূজার ইমাম জন্ম নিয়েছিল ইংরেজদের আমলে। তো এর নাম হচ্ছে আহমদ রেজা খান, ওর নাম হচ্ছে আহমদ রেজা খান, আর তার শহর ছিল, বাড়ি ছিল বরেলি শহরে। এই জন্য এই মুশরিক দলটিকে, কবরের পূজারি দলটিকে বলা হয় বরেলভী বলা হয়, আর তারা নিজেদেরকে নামকরণ করেছে রেজভী বলে। বাংলাদেশে তারা প্রসিদ্ধ রেজভী বলে, নিজেদেরকে তারা রেজভী বলে। এই রেজভী কথাটি ওখান থেকে, তাদের সম্পর্কটি দেখেন, আল্লাহর সাথে সম্পর্ক নেই, রসুলের সাথে সম্পর্ক নেই, মক্কা মদিনার সাথেও তাদের সম্পর্ক নেই। তাদের সম্পর্ক কিসের সাথে? ভারতের একটি শহর, এখনো সেখানে অধিকাংশ হিন্দু বাস করে, সংখ্যাগরিষ্ঠতা হিন্দুর, সেই শহরে একজন কুফর এবং শিরকের ইমাম যার নাম হচ্ছে আহমদ রেজা খান জন্ম নিয়েছিল। কাছাকাছি যেই কালে কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে যুগে ছিল, তো ইংরেজরা এই দুটি ফিতনা দাঁড় করেছিল মুসলিম জাতির মধ্যে বিভাজনের জন্য, বিভক্ত করার জন্য, যাতে মুসলিম জাতি এভাবে আপোষে লড়তে থাকে আর আমাদের হুকুমত রাজত্ব ইংরেজদের এ ভারতে চলতে থাকে। একটি কাদিয়ানি দল আর আরেকটি হচ্ছে এই রেজভী দল বা বরেলভী দল। কাদিয়ানি কি করলো? নিজের নবী বলে দাবি করলো এবং একটি নতুন ধর্ম প্রচার করলো যে আমি নবী। আর তার অনুসারী হয়ে তারা মুরতাদ হলো, ইসলাম থেকে বেরিয়ে গেল, এরা কুফার মুরতাদ। আরেকটি দল বেরোলো আহমদ রেজা খানের ভক্ত, যে আহমদ রেজা খান, তার আগেও কবর মাজার পূজা ছিল, তার আগেও কবর মাজার পূজা ছিল, কিন্তু কবর মাজার পূজার দলিল কোরআনে আছে, কবর মাজার পূজার দলিল প্রমাণ হাদিসে আছে, আল্লাহ এবং রসুলের আদেশ রয়েছে যে তোমরা কবর মাজারে সেজদা করো তাহলে আল্লাহকে পাবে, এই রকমের দলিল প্রমাণ সরবরাহ করার মতো এইরকম বিখ্যাত তাদের কুফরির ইমাম কেউ আসেনি আহমদ রেজা খানের মতো। কোরআন থেকে প্রমাণ করে, মানে কোরআন অপব্যাখ্যা করে, কোরআনে তো আর কবর মাজার পূজা নেই, আছে কি নেই, বরং কোরআন তো শিরকে মুছে ফেলার জন্য, কাতিলু হাত্তালা তো কোনো ফিতনা, অতদিন যুদ্ধ করতে থাকো, সংগ্রাম করতে থাকো, যতদিন শিরক থাকবে, তাহলে শিরকে মুছে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছে। কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে তারা কবর পূজা মাজার পূজাকে সাব্যস্ত করার জন্য তাদের কুফরির ইমাম যে জন্ম নিয়েছিল ভারতে তার নাম হচ্ছে আহমদ রেজা খান, আর এই আহমদ রেজা খানের উম্মতি হচ্ছে বরেলভী বা রেজভী। সুতরাং তাদেরকে চেনা উচিত প্রত্যেক মুসলমানকে, আপনারা অনেকে চেনেন না। এবং এই সাথে আরেকটি কথা জেনে রাখা উচিত যে চ্যানেল আইটি যে বাংলাদেশে চলছে, এই রেজভী বরেলভীদের আর তাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান, বুঝতে পারছেন, তারা আহমদ রেজা খানের উম্মত। চ্যানেল আইদের যারা প্রচারক বা যারা প্রতিষ্ঠাতা তারা হচ্ছে এই আহমদ রেজা খানের উম্মত, এরা হচ্ছে আহমদ রেজা খানের উম্মত। সুতরাং প্রত্যেক মুসলিম সতর্ক এই চ্যানেল আই থেকে, যেমন কাদিয়ানি ধর্ম থেকে সতর্ক হইতে হবে, তেমনি চ্যানেল আই এর ধর্ম থেকে, অর্থাৎ আহমদ রেজা খানি ধর্ম থেকে সতর্ক হইতে হবে। তারা সম্মানার্থে আহমদ রেজা খানের নাম নেয় না। আরেকটি কথা মনে রাখেন, যেমন আমাদের কবর ভক্তরা কবর পূজারীরা আব্দুল কাদির জিলানির নাম নেই না, হ্যাঁ কি বলে গৌসুল আজম, আর বলে যদি নাম নিতে হয় তাহলে বিনা উজুতে নাম নেওয়া যাবে না, বড় পীর সাহেবের নাম বিনা উজুতে নেওয়া যাবে না, আছে না কবর পূজারীদের এই আকীদা। তেমনি তাদের এই কুফরির ইমামের তারা নাম নেই না, তার একটা বড় উচ্চ উপাধি দান করেছে তারা, সেটি হচ্ছে আলা হযরত। আহমদ রেজা খানের উপাধি তারা দিয়েছে আলা হযরত। হ্যাঁ, হযরত মানে তো বুঝেন, হযরত হুজুর হযরত একই শব্দ থেকে, আর আলা মানে মহান। মহান, আলা মানে মহান, আলা কে? হ্যাঁ, না না না, ভুল ধারণা, একদিন বুঝেননি, আমারা আলা হযরত, ওরা বলে আমাদের আলা হযরত। আলা হযরত মানে আহমদ রেজা খান, আলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না, আলা হযরত আবু বকর ওমর উসমান আলীও নয়, আলা হযরত ইমাম বুখারী ইমাম আবু হানিফা নয়, অথচ তারা বংশগত জন্মগত হানাফি ইমাম আবু হানিফা, তাদের আলা হযরত না, আলা হযরত তাদের আহমদ রেজা খান, আলা হযরত তাদের এটি উপাধি। যেমন অনেক আলেমদের আমাদের সে উপাধি দিয়েছে, বিখ্যাত আলেমদের, যেমন আশরাফ আলী থানভীকে দেওবন্দি লোকেরা তারা বলে হাকিমুল উম্মত। হ্যাঁ, তো এইভাবে তারা বাছাই করেছে তাদের ইমামের জন্য আলা হযরত, মহান হযরত। আলা, আলা মানে মহান, আল্লাহ কোরআনে তার জন্য এই উপাধিটিকে খাস করেছেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। সিজদাতে প্রত্যেক মুসলমান কোন দোয়া পড়েন, কোন তসবি পড়েন? সুবহানা রব্বি আল আলা, আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা, যিনি মহান। আর তাদের হযরত ইমামুল কুফর, ইমামুল শিরক হচ্ছে আলা, আলা হযরত। এগুলি জানার প্রয়োজন রয়েছে, দেশের প্রেক্ষাপটে শিরকগুলি জানতে হবে, তাওহীদ জানার সাথে সাথে, শিরক জানার সাথে সাথে দেশে যে শিরক চলছে কিভাবে ওগুলি জানতে হবে, না হলে এ ফিট করতে পারবেন। শিরক আপন জায়গায় পড়েছেন আর ভাবছেন হে বাপরে এরা তো ওই রেজা খানি দল, মানে রেজবি দল, তো ভালো দল, নামটা তো রেজবি দেখে বুঝতে পারছেন না, অনেকে নিজের নাম রেজবি রাখে, অমুক রেজবি, কিন্তু জানেও না যে রেজবিটা কোত্থেকে আসলো, তার নাম রেজবি কেন? কুফুরির ইমাম আহমদ রেজা খান তার উম্মত এ কথা জানেন না, জানতে হবে, বাতিলকে জানতে হবে বাঁচার জন্য বাতিল থেকে, আর সত্যকে জানতে হবে তা ধারণ করার জন্য, আঁকড়ে ধরার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আপনাদের জানা আছে, অনেক সময় শুনিয়েছি, কানান নাসু ইয়াসআলুনা আনিল খাইর ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিশ শার মাখাফাতা আন তুদরিকানি, লোকেরা জিজ্ঞেস করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালো জিনিস সম্পর্কে, ভালো ভালো কি ভালো হবে, কোনটি ভালো কাজ, ভালো কাজ, আর আমি জিজ্ঞেস করতাম খারাপগুলি সম্পর্কে, যে কোনটি খারাপ, কোনটা পথ খারাপ, কোন কাজটি খারাপ, কোন আমলটি খারাপ, হ্যাঁ কোন আকিদা খারাপ, খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। কি জন্য? এই ভয়ে যে আমি অজান্তে জানে ওই খারাপ জিনিসে নিমজ্জিত না হয়, খারাপ কাজে না পড়ে যায়, পাপে লিপ্ত না হয়। তাহলে যেমন ভালো জিনিসের জ্ঞান হাসিল করতে হবে, খারাপ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, নেগেটিভ পজিটিভ, যাতে করে পজিটিভ কাজ করেন, আল্লাহ যা করতে বলেছেন তা করেন, এবং নেগেটিভ যা আল্লাহ এবং রাসূল করতে নিষেধ করেছেন, শিরক কুফরি এবং বাতিল মতবাদ থেকে সতর্ক থাকতে বলেছেন, বাতিল আকীদা আমল থেকে সতর্ক থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন, সেটি অপরিহার্য ফরজ। সুতরাং বাতিল দলগুলি সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকতে হবে, বিস্তারিত জানার দরকার নেই, তাদের কুফরি, কোরআনের কি অপব্যাখ্যা করে ওসব জানার দরকার নেই, কবর মাজার পূজার জন্য অপব্যাখ্যা করে আয়াতের, এসব জানার আপনার দরকার নেই, কিন্তু এটুকু জানতে হবে যে এই দলটি বাতিল, এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, এবং আল্লাহ এবং রাসূলের নামে এরা শিরক কুফরি করে, আল্লাহ এবং রাসূলের দোহাই পেড়ে এরা গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, কবর মাজার পূজা করে, হিন্দুরা পুতুল পূজা করে কিন্তু আল্লাহ রাসূলের দোহাই দিয়ে নয়, তাদের ধর্মের দোহাই দিয়ে, হিন্দু ধর্ম হচ্ছে পুতুল পূজার ধর্ম, তাদের ধর্ম, বুঝতে পারছেন? তারা বলে না যে আল্লাহ করতে বলেছে, রাসূল করতে বলেছে, ইসলামে আছে, কোরআনে আছে, পক্ষান্তরে আহমদ রেজা খানের উম্মতরা বলে, চ্যানেল আইরা বলে যে আল্লাহ করতে বলেছেন, রাসূল করতে বলেছেন, কবরে সিজদা করলে আল্লাহকে পাবে, বুঝতে পারলেন? জি, পার্থক্য দেখেন। তাহলে এইরকম কিছু ক্ষেত্র আছে যে সব ক্ষেত্রে মুসলিম জাতির যারা মুশরিক, এরা অমুসলিম মুশরিক চাইতেও চরমপন্থী এবং নিকৃষ্ট। মুসলিম জাতির মধ্যেকার যারা মুশরিক অর্থাৎ কবর মাজার পূজারি, তারা অমুসলিম মুশরিক চাইতে নিকৃষ্ট, এটি একটা দিক। দোহাই পেড়ে, ইসলামের দোহাই পেড়ে, কোরআন হাদিসের দোহাই পেড়ে, আল্লাহ রসুলের নাম ধরে, নাম ভেঙে খেয়ে তারা কবর পূজা মাজার পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করে। পক্ষান্তরে অমুসলিম যারা শিরক করে, পৌত্তলিকতা করে, তারা আল্লাহ রসুলের নাম ভেঙে খায় না। এখন আসেন কি বলছেন লেখক, যে আন্নাল গলু ফি কবুরি সলেহীন, সৎ লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করা, ইউসাইয়্যিরুহা আওসানান তোবাদ মিন দুনিল্লাহ, তা আওসানে পরিণত করে, সৎ লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করলে এটি হয় আল্লাহ ছাড়া অন্যের পূজা, আওসানের পূজা, অর্থাৎ প্রতিমা, পুতুল, গাছপালা, কবর মাজার, হ্যাঁ, অন্যান্য জিনিস, যেসব জিনিস আল্লাহ ছাড়া পূজা হচ্ছে এর পূজায় পরিণত করে। যখনই সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখনই অন্ধভাবে তার কথা মানা শুরু করবেন। সেই ব্যক্তি মরে গেলে তার এত ভক্ত, এত অন্ধভক্ত যে তার কবরকে পাকা করে তখন তাকে সিজদা করা শুরু হইল। আর সত্যি এখানে দাম্মামে এক লোক আছেন, আমি ইমিয়ান্তিত কোম্পানিতে বক্তব্য করতে যাই, ওই বেরেলি শহরেরই সেই লোক, বেরেলি শহরের সেই লোক, তো বক্তব্য করি আমি বাংলায়, কিন্তু এত আগ্রহী সেই লোক, আল্লাহ হিদায়ত করেছে, বলছে সে আশ্চর্য যে আমি সেই কবর পূজা যেখান থেকে গোটা ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবর পূজার ধর্ম প্রচার হয়েছে সেখানে আমি, কিন্তু আল্লাহ আমাকে সৌদি আরবে এসে হিদায়ত করেছে, এর জন্য অনেক শুকরিয়া আদায় করেছে। আর এত আবেগ তার দিন জানার যে আমি বাংলা বক্তব্য করি, আমি এতীত কোম্পানিতে এসে বাংলা বক্তব্যে বসে থাকে উর্দু ভাষী, আর দীর্ঘ বছর, দুই বছর থেকে আমার বাংলা বক্তব্যে বসে সে, আর এই বসার কারণে সে বাংলা বুঝে, বলে আমি আপনার 80% বাংলা বুঝি, শুধু বলতে পারি না কিন্তু আপনি যে কি বলতে চাইছেন সব বুঝি। ওই বেরেলি শহরের সেই লোক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার কিতাব রয়েছে মুয়াত্তা, এই কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা, মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের যুগটি যেহেতু এই যে সিহাসিত আমাদেশে বলে না, 6টি প্রসিদ্ধ হাদিসের কিতাব, এইসব কিতাবের আগে এই কিতাবটি লিখা হয়েছে, অর্থাৎ বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইসব কিতাবের আগে লিখা হয়েছে এই মুয়াত্তা মালিক। ইমাম মালিকের জামানায় ইমাম বুখারির আগে। তো এই মুয়াত্তা মালিকের হাদিসটি অত্যন্ত মূল্যবান এদিক দিয়ে, কারণ এমন যুগে লিখা হয়েছে যে যুগে কোনো হাদিসের কিতাব ছিল না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তায় এই হাদিসটি বর্ণনা করেছেন কি, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম লা তাজআল কবরি ওয়াসনান ইউবাদ। মহান আল্লাহর কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, মানে পূজার স্থানে পরিণত করিও না, পূজার স্থানে পরিণত করিও না, আমার কবরের পূজা যাতে করে আরম্ভ না হয়, নবী সাল্লামের দোয়া। নাহলে আব্দুল কাদির জিলানি লক্ষ লক্ষ লোক পূজা করছে, চিশতির লক্ষ লক্ষ লোকে এসে পূজা করছে, আহমদ আলী জাখানের লক্ষ লক্ষ পূজা করছে, খোমেনির লক্ষ লক্ষ লোকে গিয়ে পূজা করছে, বুঝতে পারছেন? কিন্তু আলহামদুলিল্লাহ যে নবী সাল্লামের দোয়া, নাহলে ছাড়ে এই কবর পূজারীরা, ছাড়ে নবীকে, তারা তো জানে নবী ওলিদের পূজা এত, যাদেরকে ওলি মনে করা হচ্ছে, তাহলে নবী, প্রিয় নবী, শেষ নবীকে কি ছাড়ে পূজা করতে? কোনোদিনই ছেড়ে দিত না তারা। কিন্তু আল্লাহ এমন হেফাজতের ব্যবস্থা করেছেন, পাহারার ব্যবস্থা করেছেন, এমন বান্দাদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন এই সৌদি সরকার এবং এখানকার ওলামায়ে কিরাম আর এখানকার সৎ লোকেরা, তাওহিদবাদী মুসলিমরা, এরা হচ্ছে প্রহরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পাহারাদার, যে নবী সাল্লামের দোয়া এই দোয়ার বাস্তবায়ন যাতে করে হয়, কেউ যাতে করে নবীর কবরের পূজা না করতে পারে। যেহেতু নবী সাল্লাম কি আশঙ্কা ছিল যে আমার উম্মতের কিছু লোকেরা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে মুশরিক হয়ে পড়বে, যখন ওলি আউলিয়ার পূজা করা শুরু করবে, তাদের সাধারণদের কবর পূজা করা শুরু করবে, তখন আমার মতো নবী শেষ রাসুলের ছাড়বে তারা? সুযোগ পেলে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের জন্য তৌফিক দিয়েছেন এই তাওহীদের সরকারকে, আল্লাহ যেন এইরকম সরকারকে স্থায়িত্ব দান করেন, বলুন আমিন। আল্লাহ আল্লাহ তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আমার কবরকে ওয়াসান, পূজায় পরিণত করিও না, পূজার স্থানে পরিণত করিও না, ইউবাদ, যার পূজা হতে পারে, যার পূজা আরম্ভ হইতে পারে, এইরকমটা করে দিও না। এই দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, আল্লাহর গজব, গজব মানে ক্রোধ, রাগ, আল্লাহর ক্রোধ অত্যন্ত কঠোর হয়েছে সেই জাতির ওপর, কম, ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, সেই জাতির ওপর আল্লাহর ক্রোধ অত্যন্ত কঠোর হয়েছে, চরম ক্রোধ আল্লাহ রাব্বুল আলামিনের হয়েছে সেই জাতিগুলির উপর, যেই জাতি কি করেছে, নিজ নিজ নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, মানে কবরে গিয়ে সেজদা করেছে, কবরে সেজদা করেছে কয়েক রকম ভাবে, এর আগে বলেছিলাম, হয়তো কবরকে উদ্দেশ্য করে সেজদা করেছে, কবরকে উদ্দেশ্য করে সেজদা করেছে, কবরকে সেজদা করেছে, অথবা কবরকে সামনে করে আল্লাহর ইবাদত করছে, এটিও,
অথবা কবরের উপরে নামাজ পড়া, কবরের উপরে,
সেটিও নিষেধ, সবগুলি হারাম। তবে কবরকে উদ্দেশ্য করে যদি নামাজ পড়ে তাহলে এটি বড় শিরক। কবরকে উদ্দেশ্য করে যদি নামাজ পড়ে অথবা কবর কাছে নামাজ পড়লে কবর থেকে বরকত হাসিল হবে, আমাদের এক শ্রেণীর লোকেরা এরকম বরকতে, শিরকি বরকতে বিশ্বাসী। তাবারক সম্পর্কে এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তাবারক বরকত হাসিল করায় ফাইজ বলে, সুফিয়ানা সুফি ইজমের পরিভাষায় তারা ফাইজ হাসিল করা বলে, ফাইজ হাসিল করে মানে সেখান থেকে বরকত বই আসে কলবে, কলব আলোকিত হয়। অলিয়া অলিয়ার কবর কাছে গেলে অন্তর আলোকিত হয় তাদের, মসজিদে গেলে অন্তর আলোকিত হয় না, অন্তর অন্ধকার হয়ে থাকে তাদের, গোমরা তো। একজন গোমরা মুশরিকের অন্তর কি করে আলোকিত হবে আল্লাহর ঘরে যে? কাবায় গেলে তাদের অন্তর আলোকিত হয় না, কিন্তু কবর মাজারের কাছে গেলে তাদের অন্তরে নূর হয়, নূর সৃষ্টি হয়। এইরকম তাদের ভ্রান্ত ধারণা। তো আল্লাহর চরম ক্রোধ রয়েছে ওই জাতির ওপর যারা নবীদের কবর গুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। এরা কারা? বিগত জামানায়, হ্যাঁ, এই মুসলিম জাতির আগে কোন জাতি? ইহুদি এবং নাসারাদের কথা নবী বলেছেন, লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, স্পষ্ট হাদিস রয়েছে বুখারী মুসলিম। ওই জাতির দিকে ইঙ্গিত করা হয়েছে। আর সেই জাতির অনুকরণ যদি করে মুসলিম জাতি বা মুসলিম জাতির এক শ্রেণীর লোকেরা, যে কবর মাজার গুলিকে, মাজার বলে কিছু নেই, একটি কথা আরো মনে রাখবেন, যদি কবরের সাথে মাজার শব্দটি চলে আসছে এমনটা মনে করবেন না যে যে মাজারও কিছু আছে। হ্যাঁ, যেমন আমাদের সমাজের লোকেরা মনে করে না, মাজার কাকে বলে আমাদের সমাজে? অলি আউলিয়ার কবর কে পাকা করে নিয়েছে ওর নাম মাজার, আর আপনার বাবা মায়ের কবরের নাম, বেচারা যতই সৎ লোক হোক সাধারণ মানুষ তো, ওর কবরটা মাজার কোনোদিনই হতে পারবে না, আর পারলো না, তাই না? আর আমাদের দেশের বক্তার আওয়াল বলে রওজা, আর একটি রওজা, এই রওজা কাকে বলে? নবীর কবর যদি হয় তাহলে সে রওজা হয়ে গেল। হে বা কোথায় আছে এই বক্তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে আপনি যে বললেন রওজা শরীফ, রওজা শরীফ রওজাই মোবারকে পৌঁছে দাও, হে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যেসব নেকি করলাম, নেক আমল করলাম আল্লাহ, এসব নেকি নবীর রওজাই মোবারকে পৌঁছে দাও। ভাই সবকিছুই নবীর রওজা মোবারক। প্রথম কথা, রওজা মোবারক কোথায়? রওজা কি নবীর কবরের নাম? কখনো না, কখনো না, কোথাও নেই, কোনো হাদিসে নেই। দুই নম্বর কথা, সব নেকি আপনি তাফসীরুল কোরআন করলেন সপ্তাহ দুই সপ্তাহ, আর সব নেকি নবীর রওজা মোবারকে পৌঁছে দিলেন, তো আপনার পকেট কি এমটি? আপনার হাতে আমল নামা ডান হাতে আসবে কোত্থেকে? বাম হাতে আসবে, বাকি তাহলে থাকলো আপনার কাছে গুনাহ। তাফসীরুল কোরআন মাহফিলের নেকি চলে গেল, সব নেকি পাঠিয়ে দিলেন, নামাজ রোজার নেকি পাঠিয়ে দিলেন, তো বাকি আপনার কাছে থাকলো ওই বদআমলটি, কেন গুনাহ তো আর পাঠাতে পারছেন না। রওজা শরীফে পাঠালেন শুধু নেকি, গুনাহ তো আর পাঠালেন না, থেকে গেল গুনাহ। গোনা নিয়ে যান, কোথায় যাবেন? হুশ করা উচিত এসব বক্তাদেরকে, বেহুশ বক্তা। আসলে কোরআন এবং হাদিসের সঠিক এলেম না থাকার কারণে বেহুশ হয়ে কথাবার্তা বলে না, সেন্সলেস কথাবার্তা, পাগলামি না। আমার আপনার বেশি নেকি প্রয়োজন না নবীর বেশি নেকির প্রয়োজন? সাধারণ বিবেক দিয়ে বুঝেন তো দেখি, আমাদের নেকি আমরা নামাজ রোজা করলাম, তাফসীরুল কোরআন করলাম, মহফিল করলাম, এই নেকিটির নবীর বেশি প্রয়োজন না আমার আপনার বেশি প্রয়োজন বলুন দেখি। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহ আগের পরে সব গুনাহ মাফ করেছেন, আছে কোরআনে? আছে, আগের পরে গুনাহ মাফ। তা প্রথম কথা, নবীদের আম্বিয়াদের গুনাহ হয় না, যদি হয় ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহ ঘোষণাই করেছেন মাফ। দুই নম্বর কথা, তাদের ব্যক্তিগত তাদের যে আমল রয়েছে সেই আমল নেকির এমন পাহাড়ের পাহাড় যে এত উচ্চ মর্যাদা তারা হাসিল করবেন বা হাসিল করেছেন আল্লাহর কাছে, যে তারা আমাদের জন্য শাফাত করবেন, এত উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন তাদের নেক আমলের কারণে, ঠিক না? আল্লাহু আকবার। তিন নম্বর কথা, যে আমরা হিদায়ত পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু বকর ওমরকে হিদায়ত না করতেন, 1,24,000 সাহাবাই কিরামকে না ছেড়ে যেতেন মুসলিম করে, তাহলে আমাদের কাছে কি ইসলাম পৌঁছিত? ইসলাম কার দ্বারা পৌঁছিত? তাহলে ফেরেশতা তো যেতেন না ইসলাম পৌঁছাতে, ফেরেশতা তো এই ডিউটি না, এই কাজ তো আর ফেরেশতার নাই যে ফেরেশতা গিয়ে বাংলার জমিনে যেতেন আর বলতেন তোমরা মুসলমান হও। হ্যাঁ, না, সাহাবাই কেরাম, সাহাবাই কেরামদের সন্তানরা, সন্তানদের সন্তানরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তাদের সফরের মাধ্যমে, ইসলামিক দাওয়াতের মাধ্যমে উপমহাদেশে ইসলাম পৌঁছেছে, উপমহাদেশে ইসলাম পৌঁছেছিল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম যদি আমাদের পর্যন্ত পৌঁছে না যেতেন, তাহলে আমরা কুফুরিতে থাকতাম। তাহলে আমরা হিদায়ত পেয়েছি আল্লাহর রহমতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়, মেহনতে। আল্লাহর রহমত, বরকত এবং নবীর মেহনত, পরিশ্রম। তো নবী যখন মেহনত করলেন আমাদের হিদায়তের পিছনে, ইসলাম গ্রহণের পিছনে, তাহলে নবী কি পাবেন আমাদের থেকে? হ্যাঁ, সব আমলের এক ভাগ। এই যে আমরা যে নেকির কাজ করছি এই দিনই মহফিলে, নবী সাল্লাম এক ভাগ পেতে আছেন। জুমা পড়ে আসলেন, নবী সাল্লাম এক ভাগ পেয়েছেন। যতগুলি আমল করলেন মসজিদে জুমা পড়তে গিয়ে, ফিরে আসলেন, সুন্নাত ফরজ নফল যা কিছু করলেন, এমনকি মাতা পিতার সেবা, কে শিখালো যে মাতা পিতার সেবা করা ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি মাতা পিতার সেবা করলেন, আপনার এই নেকি আপনি নেকি করে পেলেন, এই সেবা করে পেলেন, আর নবী সাল্লাম আপনাকে আমাকে হিদায়ত করে পাচ্ছেন, পেতেই আছেন। যত আমল করছেন, রোজা, হজ, যাকাত, দুরুদ, নবী সাল্লামের কাছে নেকি পৌঁছানোর আরেকটি তরিকা হচ্ছে দুরুদ এবং সালাম। নবীর নাম আসলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেকি, এই দুরুদ ফেরেশতা পৌঁছে দিচ্ছেন এগিয়ে। এটি নবীর জন্য দোয়া, দুরুদ মানে, দুরুদ সালাম মানে নবীর জন্য দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রসুলের প্রতি কি হোক, রহমত এবং শান্তি বর্ষিত হোক, দোয়া নয়? তাহলে এই দোয়া পৌঁছিতে আছে। তাহলে এইভাবে যত মুসলিম রয়েছে পৃথিবীতে, এই অসংখ্য মুসলিমদের প্রত্যেকটি আমলের নেকি এক ভাগ করে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছিতে আছে। তারপরেও যা কিছু করলাম আমাদের ব্যক্তিগত নেকি, সেটিও যদি রওজা মোবারকে পৌঁছে দিয়ে বিদাতি আলেমদের বক্তাদের মতো, তা আমাদের কাছে থাকলো কি রে বাবা, কি থাকলো? বুঝতে পারছেন? আর এই তরিকা সাহাবাই কেরামদের নাই। আবুবকর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বলেছে, হে আল্লাহ, এই আড়াই বছর, ছয় দুই বছর আমি খেলাফত করলাম। উমার কোনদিন বলেছে, হে আল্লাহ, প্রায় দশ বছর খেলাফত করলাম, দিনের খেদমত করলাম, জিহাদ করলাম, ইবাদত বন্দি করলাম, আল্লাহ তোমার নবীর রওজা মোবারকে পৌঁছে দাও, করেছে? তাহলে কোথেকে আসলে এই বিদাতি কথাবার্তা? কেন এদের বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন এইসব বক্তাদের, আলেমদেরকে যারা বিদাতি কথাবার্তা বলে আর বিদাতের প্রচার করে, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন, বলুন আমিন। ইবনে জারির তাবারী তার সনদে বর্ণনা করেছেন, সুফিয়ান থেকে, মনসুর থেকে, মুজাহিদ তাবেই, মুজাহিদ বলছেন, আফার আয়তুম লাত ওয়াল উজ্জা, লাত উজ্জা এরা কে? এগুলি দেবদেবী। হ্যাঁ, লাত উজ্জা হচ্ছে, লাত হচ্ছে দেবতা এবং উজ্জা হচ্ছে দেবী, মহিলা। এগুলি ছিল মক্কার মুশরিকদের, আরবের মুশরিকদের দেবী দেবতা। এই এর সম্পর্কে বলছেন মুজাহিদ যে, কানা ইয়ালুতু লাহুমুস সাউইক, এই যে লাত ছিল, এই লাত, এই ছাতু শান্ত, ছাতু সানাই বলেন না আপনারা, ছাতু ঘোল করা বা ছাতু সানা, শুকনো করে সানলে আমরা সানাই বলি, ছাতু সানা, ইয়ালুত মানে সানা। তিনি ছাতু শানতেন বা ছাতু ঘোল করতেন। ঘোল করে কি করতেন? যারা হজে আসতো এবং মিনা আরাফায় অবস্থান করতো তাদেরকে পান করাতেন, খিদমত করতেন। রাস্তায় মিনা, আরাফা, মুজদালিফা রাস্তায় বসে যেতেন, আর যত হাজিরা হজ করতে আসতো তখন তাদেরকে এই ছাতুর ঘোল পান করাতেন। যেমন আজকাল অসংখ্য গাড়ি লেগে আছে লাবানের, দুধের আর জুসের, আল্লাহর নেকবান্দারা হাজির সাহেবদের খেদমত করছে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তির উদ্দেশ্যে। তো লাত এক ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি, যিনি এই কাজটি করতেন। তাহলে তিনি সৎ ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন না? সৎ ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি যখন মারা গেলেন, ফামাতা, তার ইন্তেকাল হয়ে গেল, এই শত লোকের ইন্তেকাল হয়ে গেল প্রাচীন যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে। ফা আকাফু আলা কবরিহি, তখন তার কবরের ওপর তারা অবস্থান করতে লাগলো, গিয়ে কবরকে পাকা করে, কবরকে সুন্দর করে সাজিয়ে এই কবরের কাছে গিয়ে তারা ধর্ণা দিতে লাগলো, মানে কবর পূজা শুরু হয়ে গেল। ওয়াকাজা কালা আবুল জাওজা, তাহলে কবর, মাজার পূজা। এই জন্য আগে বলেছি যে মক্কার মুশরিক বা আরবদের, আরব মুশরিকদের মধ্যে দুই রকমের পূজা ছিল, এক ছিল পুতুল প্রতিমার পূজা, পুতুল তৈরি করে পূজা করত, পাথর কেটে তারা পুতুল তৈরি করত, আর এক পূজা ছিল কবর মাজারের আকারে পূজা। মুসলিম জাতি পুতুল প্রতিমা পূজা না করলেও বড়ই দুঃখের বিষয় যে এক শ্রেণীর মুসলিম তারা কবর পূজা করে। ওয়াকাজা কাল আবুল জাওজা আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও সাহাবী, ইনিও এই রকমই বর্ণনা করেছেন কি যে, কানা ইয়ালুতু সাউইকা লিল হাজ, হাজিদের জন্য তিনি ছাতু সেনে তাদের খেদমত করতেন, ছাতু ঘুলে নিয়ে বসে থাকতেন আর লোকজনকে ছাতু পান করাতেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়রাতিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন। তাহলে মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয়, মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয়। এটি হচ্ছে অনেক ওলামাদের ফতোয়া বা মাসলা এই হাদিসের আলোকে, যে মহিলা কবর জিয়ারত করতে পারবে না, কবর জিয়ারত করে পুরুষরা। আর কিছু কিছু আলেমরা বলছেন যে মহিলারা যদি বেশি প্রয়োজন হয় কবর জিয়ারতের তাহলে কখনো কখনো করতে পারবে। আর এই প্রয়োজনটা কেমন, যেমন একবার একেবারে আপনজন কেউ অন্তিকাল করেছে, তার কবরটা কোনো সময় দেখতে চায়, মা ছেলের কবর দেখতে চায়, কখনো জিয়ারত মানে দেখতে চায়, দোয়া করার জন্য তো বাড়িতে বসে দোয়া করতে পারবে, মোসাল্লায় বসে দোয়া করতে পারবে, ঠিক কিনা? তো জিয়ারত মানে দেখা, আসলে দর্শন। তো কবর আপন ছেলে মেয়ের কবর দেখতে যেতে পারে, বা মায়ের কবর বাবার কবর, বিদেশি ছিল, মহিলা হয়তো বিদেশি ছিল, মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দেশে গেল, দেশে যাওয়ার পরে কবরটা একবার দেখতে যেতে চায়, পারে কি পারে না? তো অনেক ওলামাদের নিকটে পারে কখনো কখনো, কিন্তু তার শর্ত রয়েছে, পারবে সেখানে গিয়ে অধৈর্য যাতে না হয়, ধৈর্য হারা হয়ে হাহু করে কান্না যান না শুরু করে চিৎকার করে, কারণ মহিলা আর পুরুষের কান্নায় পার্থক্য আছে, মহিলা আর পুরুষের কান্নায় পার্থক্য আছে না? পুরুষ যদি কাঁদে তো আওয়াজ হয় না, হয়তো চক্ষু দিয়ে তার অশ্রু প্রবাহিত, কান্না করছে কিন্তু আওয়াজ নেই, সাউন্ড নেই, কাঁদছে, মুখটা চেপে ধরে আছে, কান্না করছে, কান্না হওয়া স্বাভাবিক, কান্না হবে, আপনজন যদি মারা যায় অথবা যদি কাউকে দুঃখ পৌঁছে তো কান্না আসা স্বাভাবিক, মানুষ মানুষের কান্না আসবে, কিন্তু চিৎকার করে কান্না করা হচ্ছে হারাম, রোদন করা, চিৎকার করে কান্না করা, নুহা করা যাকে বলা হয়েছে হাদিসে, হারাম। আর মহিলাদের কান্নার বৈশিষ্ট্য হচ্ছে যে চোখের পানি কম আর চিৎকার বেশি, হায় রে বাবা রে আর মা রে, এই চললো, মা গো আর বাবু গো, এ হচ্ছে কান্না তাদের বেশি। সুতরাং দেখেছেন না, দেখেননি কান্না মহিলাদের? দেখেছেন আশা করি। তো মহিলাদের কান্না যেহেতু এইরকম, যদি ওই রকমের কান্না হয় যে গেল মায়ের কবরের কাছে ছেলের কবরের কাছে আর চিৎকার করা, হো 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 করে চিৎকার করা শুরু করলো, তাহলে যাইজ না, যাইজ না, ধৈর্য ধারণ করে শুধু দেখে চলে আসবে, অথবা দেখে দোয়া করতে চায় সেখানে দোয়া করবে, যে কবর জিয়ারতের যে দোয়াটি রয়েছে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ইলা আখিরে, এই দোয়া রয়েছে। তাছাড়াও যদি মাইয়াতের জন্য দোয়া করতে চায় দোয়া করবে, করে চলে আসবে কিবলামুখী হয়ে দোয়া করে, তাহলে ঠিক আছে। আর কখনো কখনো, খুব বেশি নাই, মহিলাদেরকে কবর জিয়ারত করতে এই জন্য নিষেধ করা হয়েছে, এই একটি কারণ, কি কারণ, যে তারা অধৈর্য বেশি, তাদের অন্তর বেশি নরম, আবেগী বেশি, মহিলার আবেগী না, স্বামী স্ত্রীতে ঝগড়া, বুঝতে পারছেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়, দেখেছেন ঝগড়া করতে, স্বামী স্ত্রী ঝগড়া করতে একটুতেই মহিলা চিৎকার করে কান্না শুরু করলো, হো হো করে কান্না শুরু করলো, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কান্না শুরু করলো, পুরুষকে কোনোদিন কাঁদতে দেখেছেন স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে? তো কোনোদিন কাঁদবে না, সে নিষ্ঠুর, কথা বুঝতে পারছেন, এত ঝগড়া হয়েছে যে গেল স্ত্রী হয়তো হাত ছাড়া হলো তারপরে কাঁদছে না সে। তাহলে পুরুষদেরকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছে, তাদের অন্তর বেশি শক্ত, কিন্তু মহিলাদের না, আবেগই বেশি, লাগলো আবেগে কান্না করতে, ঝগড়া করলো ওই হয়তো বেশি করে বলে দিল স্বামীকে, আর তারপর উল্টো সেই কান্না কান্না শুরু করলো, ওয়ান নাই করলো সে, আর সেই কান্না করা শুরু করলো, ঠিক না? তো এই যে কান্না বেশি তাদের, অধৈর্য তারা, ধৈর্য হারা, সেজন্য তাদেরকে নিষেধ করা হয়েছে, ধৈর্য ছেড়ে দিবে, হয়তো ধৈর্য ছাড়া হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মহিলাদেরকে কবর জিয়ারত করতে নিষেধের জন্য করা হয়েছে, কবর হচ্ছে শিরকের কারণ, ফিতনার কারণ, আর মহিলাদের ইমান অত্যন্ত দুর্বল, মহিলাদের ইমান অত্যন্ত দুর্বল, সুতরাং কবরের কাছে গিয়ে অনেক সময় নেক লোকদের কবর কাছে গেলে খুব তাড়াতাড়ি শিরকে লিপ্ত হতে পারে মহিলা, নারী জাতি শিরকে দ্রুত লিপ্ত হতে পারে, পক্ষান্তরে পুরুষরা অত তাড়াতাড়ি নয়। এই জন্য দেখা যায় যে কোনো পরিবারে শিরক শুরু হয় মহিলার পক্ষ থেকে বেশি, ছেলে মেয়ে হচ্ছে না, এখন ওই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে যাচ্ছে, চলো না গো, যাই না, আরে সবাই যাচ্ছে, তুমি শুধু যাবে না, দশ বছর বারো বছর হয়ে গেল বিবাহ শাদী, ছেলে মেয়ে হচ্ছে না, যাই না, একটা পোলা চেয়ে আসি না, হ্যাঁ গেল, বুঝতে পারছেন, মহিলারা বেশি টেনে নিয়ে যায়, কিন্তু সে আপনার স্ত্রী হোক বা আপনার মা হোক, আপনার খালা হোক, আপনার বোন হোক, আপনি যেতে চান না, আপনার মা কিন্তু কবরের পাগল, মাজারের পাগল, যাবে, মহিলাদের ইমান বেশি দুর্বল, কবিরাজ ওঝা, হ্যাঁ এদের আশ্রয় কে নেয়, মহিলারা বেশি নেই, একটু কিছু হয়েছে, ও ডাক্তারের কাছে মহিলা যেতে রাজি না, ও কবিরাজ ওঝা, মহিলাদের দ্বারাই বেশি ইমান নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, বরং লানত করেছেন ওই সব মহিলাদের উপর যারা কবর জিয়ারত করে। আর একটি হাদিস রয়েছে, জাওয়ারাতুল কবর, জায়রাত মানে জিয়ারতকারিনী, আর জাওয়ারাত মানে বেশি বেশি জিয়ারতকারিনী। ওই হাদিসের আলোকে এই আরেক শ্রেণীর ওলামাদের কথা বললাম, যারা বলছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে মহিলারা কখনো কখনো কবর জিয়ারত করতে পারে, তারা বলছেন ওই যে জাওয়ারাতুল কবর মানে বেশি বেশি জিয়ারতকারিনী মহিলা যারা, তাদের উপর আল্লাহর লানত রয়েছে বা রসুলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। তাহলে কখনো যদি যায় জীবনে একবার দুইবার গেল, বাবার কবরটা দেখে আসি, মায়ের কবরটা দেখিনি দেখে আসি, তাহলে যেতে পারে। হ্যাঁ স্বামীর ওই যেতে পারে, হ্যাঁ আমাদের সাথে আবার পর্দা করতে হয়, স্বামী মরে গেলে আর দেখা যাবে না, ইয়া গুমরাহির গুমরাহি, ইয়া গুমরাহির গুমরাহি, রাওয়াহু আহলুস সুনান। হ্যাঁ, তো এই একটি কথা ছিল যে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর আল্লাহ রসুলের লানত। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের উপর লানত রয়েছে আল্লাহ রসুল, আল মুত্তাখিজিন আলাইহাল মাসাজিদা, আর যারা কবরে কবরে সিজদা করে, কবরের পাশে বা কবরের উপরে সিজদা করে, বা কবরকে সিজদার স্থানে পরিণত করে, মসজিদ বানিয়ে নিল, কবর উপর গম্বুজ তৈরি করলো, কবর উপর ঘর নির্মাণ করলো, তারপর সেই জায়গাটি সিজদা বা নামাজের জায়গায় পরিণত হলো, কবরকে সিজদা করছে অথবা আল্লাহর জন্য নামাজ পড়ছে কিন্তু কবরের কাছে, বা মসজিদের মধ্যে কবর দিল, সবার উপর লানত। এই সবগুলি কবরকে সিজদার স্থানে পরিণত করার এই সবগুলি অর্থ, এদের উপরে আল্লাহ রসুলের লানত। দুই শ্রেণীর লোক হলো, তৃতীয় শ্রেণীর লোক ওয়াসরোজ, আর জ্বালা যারা কবরের উপরে চেরাগ জ্বালাবে, চেরাগ চেরাগ বুঝেন তো, প্রদীপ বাতি, বাতি মোমবাতি হোক আর সে কেরোসিন দিয়েই, আপনার ওই আমরা পুরোনো যুগে যখন লাইট বিদ্যুৎ ছিল না, এখনো যে এলাকায় লাইট বিদ্যুৎ নেই, তারা ওই লন্টন বা ল্যাম্পের সাথে চেরাগ জ্বালান প্রদীপ। তো যারা কি জ্বালায়, বাতি জ্বালায়, তাদের উপর লানত। তো লানত তিন প্রকারের মানুষের উপর, যারা বেশি বেশি জিয়ারতকারিনী মহিলা, দুই নম্বর হচ্ছে যারা কবরকে সিজদার স্থানে পরিণত করবে, তিন নম্বর হচ্ছে যারা কবরে বাতি জ্বালাবে তাদের উপর লানত। তাহলে এই শবে বরাতে অসংখ্য বাতি, আগরবাতি আর মোমবাতি যে জ্বালানো হয় কবরস্থানে, তারা কি আল্লাহর রহমত পাবে না লানত পাবে? রহমতের বিপরীত হচ্ছে লানত, কারণ লানত মানে হচ্ছে রহমত থেকে তাড়িয়ে দেওয়া, বঞ্চিত করা। আল্লাহ রসুল, লানত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যে আল্লাহ এদেরকে তুমি তোমার রহমত থেকে বঞ্চিত করা। আর আল্লাহর লানত মানে আল্লাহ ঘোষণা করেছেন যে এই জাতি এই রকম কাজ যারা করবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যেমন সুদখোর সম্পর্কে রয়েছে, সুদের সাথে সংশ্লিষ্ট যত লোক রয়েছে, সুদই কারোবার করে, সুদ খায়, সুদ খাওয়ায়, মানে সে গরিব হয়তো সুদের উপর টাকা নিয়ে আসে, অথবা সুদের চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, সুদের সাক্ষী থাকে। তো এই সমস্ত সুদের সাথে সংশ্লিষ্ট যত লোকেরা রয়েছে তাদের ওপর আল্লাহ এবং রসুলের লানত রয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে এরা আমার রহমত থেকে বঞ্চিত। ওই রকমই এরা কবর জিয়ারত করেনি, আর কবরগুলিকে মসজিদে সিজদার স্থানে পরিণত কারী যারা, আর যারা বাতি জ্বালায় কবর কাছে। রাওয়াহু আহলুস সুনান, এই হাদিস রয়েছে সুনানের কিতাব। সুনান মানে চারটি কিতাব, সুনান মানে চারটি কিতাব, কি কি মানে বুখারী মুসলিম বাদে, ছয়টি হাদিসের মধ্যে বুখারী মুসলিম বাদ দিলে বাকিগুলিকে সুনান বলা হয়, সুনানের কিতাব বলা হয় মুহাদ্দিসিনদের পরিভাষায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। মুয়াত্তা এর মধ্যে নেই, ছয়টি কিতাবের মধ্যে মুয়াত্তা নেই, মুয়াত্তাকে গণ্য করেনি কেউ কেউ। কিছু ওলামা রয়েছেন, কিছু মহাদেশ রয়েছেন ইবনে মাজার পরিবর্তে মুয়াত্তাকে করেছেন, কিন্তু অধিকাংশ আলেমদের নিকটে ছয়টি হাদিসের মধ্যে ইবনে মাজা মুয়াত্তা নাই, কারণ মুয়াত্তার অধিকাংশ হাদিসগুলি, যেহেতু মুয়াত্তা আগেই সংকলন হয়েছে, আগে বলেছি, এই জন্য মুয়াত্তার অধিকাংশ হাদিসগুলি বুখারী মুসলিমে চলে এসেছে, মুয়াত্তার অধিকাংশ হাদিসগুলি বুখারী মুসলিমে চলে এসেছে। সেই জন্য মুয়াত্তাকে, যেহেতু ওতে আর এক্সট্রা বেশি কিছু হাদিস আসেনি, সেজন্য আর তাকে আর এই ছয়টি হাদিসের মধ্যে গণ্য করা হয়নি। পক্ষান্তর ইবনে মাজাতে অনেক হাদিস আছে, যে হাদিসগুলি আবু দাউদ নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, আর বুখারী মুসলিমে তো নেই, সেই জন্য ওটাকে ষষ্ঠ কিতাব হিসাবে বিবেচিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর কায়েম রাখেন, সুন্নাতের উপর যেন কায়েম রাখেন। আমিন।